বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্রকরণে তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 28 নভেম্বর, 13 অগ্রহায়ণ এবং ফার্সি 8 অজর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাঈদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন pastoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। ফের পরমাণু বিজ্ঞানী হত্যা, আন্তর্জাতিক সমাজের দায়িত্ব অবহেলার জন্য দায়ী, এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে করোনা পরিস্থিতির কারণে বিপর্যয় নেমে এসেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। এরপর শুনবেন নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। সন্ত্রাসী হামলায় ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদের শাহাদাত, ঘাতকদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানালেন সর্বোচ্চ নেতা। পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেয়ার হুমকি ইরানের সেনাপ্রধানের, ফাখরিজাদের স্ত্রী বললেন রক্ত যেন বৃথা না যায়। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী বিতর্ক সৃষ্টি করছে, হেফাজতে ইসলামের বিরোধিতার প্রতিক্রিয়া জানালেন সেতুমন্ত্রী। এবং ভারতের পশ্চিমবঙ্গে এক মাস পর তৃণমূল নামের কোনো দল থাকবে না বলে দিলীপ ঘোষের মন্তব্য, বিজেপিকে পাইকারি দল বললেন ফিরহাদ হাকিম। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন। ইরানের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় তেহরানের অদূরে দামাবান্দ কাউন্টির আবসার্দ শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাখরিজাদেকে বহনকারী গাড়িতে হামলা চালায়। এ সময় ইরানের এই পরমাণু বিজ্ঞানীর দেহরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয় এবং মোহসেন ফাখরিজাদে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসকদের চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যার সঙ্গে জড়িত সবার শাস্তি নিশ্চিত করতে বলেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি। তিনি বলেছেন এক্ষেত্রে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই। পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের শাহাদাত উপলক্ষে এক বার্তায় তিনি আজ একথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে এবং যারা এর পেছনে রয়েছে তাদের সবার শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি বিজ্ঞান গবেষণা ও কারিগরি ক্ষেত্রে এই বিজ্ঞানীর পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে চেষ্টা প্রচেষ্টা এবং অবদানের কারণে এই মহান বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাকে কবুল করেছেন, তিনি শাহাদাতের উচ্চ মর্যাদা অর্জন করেছেন, এটা তার জন্য ঐশী পুরস্কার। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, তার দেশের শীর্ষ পর্যায়ের পদার্থবিজ্ঞানীকে হত্যার জবাব যথাসময়ে দেয়া হবে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যকে একটা গোলযোগপূর্ণ অবস্থার মধ্যে ঠেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইহুদিবাদীদের পাতানো ফাঁদে পা দেওয়ার ব্যাপারে দেশের জনগণ যথেষ্ট সচেতন। ইসরায়েল মধ্যপ্রাচ্যে গোলযোগ এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করেছে, কিন্তু তাদের জানা উচিত যে আমরা এরই মধ্যে তাদের পরিকল্পনা জেনে গেছি এবং তাদের শয়তানি লক্ষ্য অর্জন করতে আর তারা সফল হবে না। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহ হত্যার কঠিন প্রতিশোধ নেওয়া হবে। তিনি শুক্রবার রাতে এক বার্তায় ঘোষণা করেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ও শয়তান ইহুদিবাদী সরকারের ভাড়াটে সন্ত্রাসীরা ইরানের আরেকজন বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করেছে। শহীদ ফাকরিজাদেহকে ইরানের প্রতিরক্ষা শিল্পের শীর্ষস্থানীয় একজন ব্যবস্থাপক হিসেবে উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদের স্ত্রী বলেছেন, তার স্বামী মাতৃভূমি ইরান ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনিকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি তার আদর্শকে অত্যন্ত গুরুত্ব দিতেন। জীবনের প্রতিটি মুহূর্তকে তিনি এ কাজে ব্যয় করেছেন এবং শেষ পর্যন্ত প্রাণ বিসর্জন দিয়েছেন। তিনি এই বিজ্ঞানীর পথ ও আদর্শ অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তার স্বামীর রক্ত যেন বৃথা না যায়। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। স্বামীর মৃত্যুর পর গণমাধ্যমে এটি তার প্রথম সাক্ষাৎকার। শহীদ ফাকরিজাদের স্ত্রীর ভিডিও সাক্ষাৎকার সম্প্রচারিত হলেও সেখানে তার নাম উল্লেখ করা হয়নি। ইরানে বিশিষ্ট ব্যক্তিদের স্ত্রীদের অনেকে তাদের নাম প্রকাশ করতে চান না, তারা গণমাধ্যমের সামনে আসতেও খুব একটা আগ্রহী নন। ইরানি পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ড সংক্রান্ত আরও কিছু খবর শুনবেন বিশ্ব সংবাদের পরের অংশে। বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যে অনাহূত বিতর্ক সৃষ্টি করছে তার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। বাংলাদেশে কোনো ভাস্কর্য তৈরি হলে তা টেনে হিচড়ে ফেলে দেওয়া হবে বলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হুমকি দেওয়ার পর সেতুমন্ত্রী এ প্রতিক্রিয়া জানালেন। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে যে বিতর্কের সৃষ্টি করা হয়েছে তার পেছনে কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে তার সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংকালে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যে অনাহূত বিতর্কের সৃষ্টি করছে তার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। এ সময় তিনি বলেন, ভাস্কর্য নিয়ে মন গড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। এর আগে শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের হাট হাজারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনিযুক্ত আমির জুনায়েদ বাবুনগরী হুমকি দিয়েছেন, বাংলাদেশে কোনো ভাস্কর্য তৈরি হলে তা টেনে হিস্ট্রে ফেলে দেওয়া হবে, সেটা যদি তার নিজের বাবার নামেও তৈরি হয়। মাহফিলে প্রধান বক্তা থাকার কথা ছিল হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে বক্তব্য দেয় মামুনুল হককে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে প্রতিহত করার ঘোষণা দেয় জঙ্গিবাদ বিরোধী ছাত্র যুব ঐক্য পরিষদ। গত সন্ধ্যার এই মাহফিলকে ঘিরে আশেপাশের 1 কিলোমিটার এলাকা পর্যন্ত জোরদার করা হয় পুলিশি পাহারা। প্রশাসনের অনুরোধে মামুনুল হক ঢাকায় ফিরে গেছেন বলে মাহফিলে জানান জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন মদিনার সনদে দেশ চলবে। প্রধানমন্ত্রীর এই কথার সঙ্গে আমরা সহমত পোষণ করছি। আমরাও চাই মদিনার সনদেই দেশ চলুক।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। একদিনের ব্যবধানে বাংলাদেশে ফের করোনার মৃত্যুর সংখ্যা বেড়েছে। গতকাল শুক্রবার দেশে করোনায় 20 জনের মৃত্যু হয়েছিল। সেখানে পরবর্তী গত 24 ঘন্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 36 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 6,580 জন। এছাড়া দেশে নতুন করে আরও 1,908 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,60,619 জন। 24 ঘন্টায় দেশে 14,012 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে পাইকারি দল বলে কটাক্ষ করেছেন। এক মাস পর রাজ্যে তৃণমূল কংগ্রেস বলে কোনো দল থাকবে না বলে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যে মন্তব্য করেছিলেন তার জবাব দিতে গিয়ে তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে পাইকারি দল বলে কটাক্ষ করেছেন। তিনি আজ শনিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপির এক মন্তব্যের পাল্টা জবাবে ওই মন্তব্য করেন। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আজ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে কটাক্ষ করে বলেন, যে দল ছেড়ে এমপি এমএলএ মন্ত্রীরা চলে যায় সেই দলের আর আছেটা কি? এক মাস পরে দেখবেন এই দল বলে আর কিছু থাকবে না।
যে পার্টি ছেড়ে এমপি চলে যায়, এমএলএ চলে যায়, মন্ত্রী চলে যায়, সে পার্টির আছেটা কি? এক মাসের পরে দেখবেন যে পার্টি বলে কিছু থাকবে। টিএমসি সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টে পুরো ফেল, কিন্তু পার্টির যে ডিজাস্টার শুরু হয়েছে সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে দিদি এখন খুব ব্যস্ত আছেন,
বলছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। অন্যদিকে দিলীপ ঘোষের পাল্টা জবাবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আজ বলেন,
ওরা হলো পাইকারি দল, ওদের নিজেদের কোনো নীতি বোধের মানুষ নেই, তাই তারা আদর্শহীন ভাবে দল করেন। তাদের ওনারা আহ্বান করছেন যে আদর্শহীন লোকেরা একসাথে জোট বাঁধো, তাতে বাংলায় চিড়ে ভিজবে না,
বলছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আরো বলেন, দিলীপবাবু দিবা স্বপ্ন দেখছেন, তার স্বপ্ন কখনো পূরণ হবে না। তিনি বিজেপি দলকে ইম্পোর্টেড পার্টি বলেও কটাক্ষ করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আবারও ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী হত্যা প্রসঙ্গ। ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই এর সাবেক প্রধান ও পরমাণু বিজ্ঞানী ফেরাইদুন আব্বাসি বলেছেন, দেশের কৌশলগত গবেষণা কর্ম বাধাগ্রস্ত করতে খ্যাতিমান বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেকে শত্রুরা হত্যা করেছে, তবে শত্রুদের সমস্ত চাপ ইরান মোকাবেলা করবে। প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে ফেরাইদুন আব্বাসি বলেন, 10 বছর আগে তিনি নিজেও হামলার শিকার হয়েছিলেন। এ ধরনের হামলার একটি অভিন্ন লক্ষ্য হচ্ছে ইরানের বৈজ্ঞানিক সমাজে ভীতি ছড়িয়ে দেয়া, যাতে দেশের কৌশলগত গবেষণা বন্ধ হয়ে যায় এবং ইরান যাতে এসব ক্ষেত্রে সাফল্য অর্জন করতে না পারে। তিনি বলেন, শত্রুরা অতীতে একই কাজ করেছে, তবে আমরা সমস্ত চাপ মোকাবেলা করে যাচ্ছি এবং আমাদের দেশ কোনো একজন ব্যক্তির উপর নির্ভরশীল নয়। আব্বাসি জোর দিয়ে বলেন, সমস্ত কষ্ট ক্লেশ সত্ত্বেও আমরা পথ চলা অব্যাহত রাখব। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি জানিয়েছেন, শহীদ বিজ্ঞানী মোহসেন ফখরিজাদে পরিচালিত একটি গবেষণা কেন্দ্র থেকে সর্বপ্রথম ইরানের জনগণের জন্য কোভিড-19 টেস্ট কিট উৎপাদন করা হয়েছিল। জেনারেল হাতামি ফখরিজাদেকে করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশের বৈজ্ঞানিক আন্দোলনের পথিকৃৎ বলে উল্লেখ করেন। ফখরিজাদেকে কেন হত্যা করা হলো এমন এক প্রশ্নের জবাবে জেনারেল হাতামি বলেন, ইরানের এই প্রখ্যাত বিজ্ঞানী ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ছিলেন এবং তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী যার নেতৃত্বে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনেক আবিষ্কার রয়েছে এবং ইরানের বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে তিনি বহু সংখ্যক বিজ্ঞানীকে প্রশিক্ষণ দিয়ে গেছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি তার দেশের এই বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছেন। তিনি এই হত্যাকাণ্ডের জন্য ইহুদিবাদীদের দায়ী করে এক টুইটার বার্তায় লিখেছেন, ইহুদিবাদীরা আমাদের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করছে, তবে শুধুমাত্র তাদেরই জানা আছে আমরা এ ধরনের হত্যাকাণ্ডের প্রতিশোধ কোথায় নিয়েছি। আমরা এসব কথা ঘোষণা করি না, কিন্তু ইহুদিবাদীরা তা ভালো করেই জানে। জেনারেল সালামি টুইটার বার্তায় আরও বলেন, আমরা সাম্প্রতিক অতীতে দেখিয়ে দিয়েছি শত্রুর কোনো বিদ্বেষী পদক্ষেপেরই জবাব দিতে আমরা ছাড়ি না। ইরানের খ্যাতিমান পদার্থ বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় ইহুদিবাদ ইসরায়েল জড়িত বলে তিনজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এ খবর দিয়েছে আমেরিকার প্রভাবশালী পত্রিকা দৈনিক নিউইয়র্ক টাইমস। পত্রিকাটি বলেছে, এই হত্যাকাণ্ডের কথা আমেরিকা আগে থেকে কতটুকু জানত তা পরিষ্কার নয়, তবে ইসরায়েল ও আমেরিকা নানা বিষয়ে গোয়েন্দা তথ্য শেয়ার করে থাকে। হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েল জড়িত বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ প্রথম থেকেই জোরালো সন্দেহ প্রকাশ করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে দ্বিমুখী নীতি পরিহার করে লজ্জাজনক এ হত্যাকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানান। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2018 সালের একটি অনুষ্ঠানে ইরান বিরোধী আলোচনা করতে গিয়ে বিজ্ঞানী ফাকরিজাদের নাম বারবার উল্লেখ করেছিলেন। সে সময় তিনি হুমকি দিয়ে বলেছিলেন, স্মরণ রাখবেন, নামটি হচ্ছে ফাকরিজাদে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাকরিজাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। আন্তর্জাতিক সমাজের নিরবতার সুযোগে ইসরায়েল এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাকরিজাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। এই ঘটনায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অগান্স ক্লামন্ড ওই সন্ত্রাসী হামলার পরপরই এক টুইট বার্তায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বাইরে থেকে পরিচালিত টার্গেট করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘ নীতিমালার পরিপন্থী। জাতিসংঘের এই কর্মকর্তা ইরানের বিজ্ঞানী হত্যার ইসরায়েলি পদক্ষেপকে বেআইনি অভিহিত করে বলেছেন, 2018 সাল থেকে মোহসেন ফাকরিজাদকে হত্যার চেষ্টা করে আসছিল ঘাতকরা। পর্যবেক্ষকরা বলছেন, জাতিসংঘের এই কর্মকর্তা ইসরায়েলের পরিকল্পিত এই হত্যাকাণ্ডকে বেআইনি অভিহিত করা থেকে বোঝা যায় ইসরায়েল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না এবং নিজের সম্প্রসারণকামী লক্ষ্য বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক আইন ভঙ্গের মতো যেকোনো পদক্ষেপ নিতে তারা দ্বিধা করছে না। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের এক্ষেত্রে ভূমিকা কি, সেটাই এখন প্রশ্ন। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাম্প্রতিক বছরগুলোতে ইরানের একাধিক পরমাণু বিজ্ঞানী হত্যার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ইরানের একাধিক পরমাণু বিজ্ঞানী শহীদ হলেন, কিন্তু এ ধরনের অপরাধ প্রতিহত করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি। যাই হোক, ইরানের অন্যতম শীর্ষ পরমাণু বিজ্ঞানী হত্যার ঘটনায় এক প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইসরায়েলি এই অপরাধযোগের ব্যাপারে কঠোর নিন্দা ও স্পষ্ট অবস্থান নেয়ার পরিবর্তে সব পক্ষকে সংযত হওয়ার এবং যে কোনো উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের এই ভূমিকায় এখন প্রশ্ন হচ্ছে, ইরান ইসরায়েলের কোন বিজ্ঞানীকে হত্যা করেছে নাকি ইসরায়েল আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরাপত্তার সুযোগে ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে। ধারণা করা হচ্ছে, এ ধরনের সন্ত্রাসী হামলার ব্যাপারে পাশ্চাত্য দ্বিমুখী নীতি গ্রহণ করেছে, এমনকি দুঃখজনকভাবে জাতিসংঘও একই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এদিকে জাতিসংঘে ইরানের প্রতিনিধি মজিদ তাখতের আবানচি জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে লেখা চিঠিতে ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যার নিন্দা জানানোর আহ্বান জানিয়ে বলেছেন, এই হত্যাকাণ্ডে ইসরায়েলের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে চলমান করোনা পরিস্থিতির কারণে বিপর্যয় নেমে এসেছে দেশের শিক্ষা ব্যবস্থার উপর। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
চলমান করোনা পরিস্থিতির কারণে বিপর্যয় নেমে এসেছে দেশের শিক্ষা ব্যবস্থার উপর। এবছর মার্চের মাঝামাঝি থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থীদের পড়ালেখা ও মানসিক গড়নের ক্ষেত্রে নেমে এসেছে চরম বিপর্যয়। তবে বেসরকারি এবং ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন স্কুলের সংকট আরও বেশি ভয়াবহ। দেশ জুড়ে ছড়িয়ে থাকা 65,000 কিন্ডারগার্টেন স্কুলে অন্তত 25,000,000 শিক্ষার্থী পড়াশোনা করছিল। আকস্মিকভাবেই বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাওয়ায় টিউশন ফি আদায় হয়নি, আর আয় না থাকায় শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়াও সম্ভব হয়নি। ভাড়া বাড়িতে থাকা এসব স্কুল গুটিয়ে নিয়ে কর্তৃপক্ষ বাড়ি ছেড়ে চলে গেছে। কোনো রকম আগাম বার্তা বা নোটিশ না দিয়ে সাইনবোর্ড খুলে উধাও হয়ে যাওয়া স্কুলের শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। স্বল্প বেতনের শিক্ষক কর্মচারীদের বেশিরভাগই বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে শহর ছেড়েছেন। এ প্রসঙ্গে রাজধানীর উত্তরায় ভাড়া বাড়িতে প্রতিষ্ঠিত দারুল মুত্তাকিন ইসলামিক একাডেমির পরিচালক জনাব নিয়ামতুল্লাহ রেডিও তেহরানকে জানান,
আমাদের এখানে প্রায় 14 জনের মতো টিচার সহ স্টাফ ছিলেন। সবাইকে তো আসলে ওইভাবে ই করা যায় নাই। তারা অনেকেই যারা শিক্ষার পেশায় ছিলেন মূলত, তাদের অনেকেই শিক্ষার পেশা থেকে আসলে সরে গেছেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের তথ্য মতে ইতিমধ্যে দেশের অন্তত 1,500 স্কুল বন্ধ হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে স্কুল না খুললে এরকম আরো প্রায় 20,000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তবে অনেকে আবার স্কুল বিক্রির নোটিশ দিয়েও তেমন কোনো সাড়া পায়নি। কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব GM কবির রানা গণমাধ্যমকে জানিয়েছেন, কিন্ডারগার্টেনের 10,00,000 শিক্ষক কর্মচারীর বেশিরভাগই পেশা পরিবর্তন করেছেন। কেউ কেউ ছোটখাটো নানা কাজ করে জীবিকা নির্বাহ করছেন। আর্থিক অনটনে ইতিমধ্যেই হৃদরোগ, আত্মহত্যা সহ নানা কারণে অন্তত 14 জন শিক্ষক মৃত্যুবরণ করেছেন। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলতি মাসে স্কুল খুলে দেওয়া এসব স্কুলের শিক্ষক কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান এবং নিজ নিজ স্কুলে বার্ষিক পরীক্ষা নেবার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন GM কবির রানা। এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম জানিয়েছেন, যেসব কিন্ডারগার্টেন ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে অথবা যেসব অভিভাবক তাদের সন্তানদের নিয়ে গ্রামে চলে গেছেন, তারা তাদের সন্তানদের কাছাকাছি সরকারি স্কুলে ছাড়পত্র ছাড়াই ভর্তি করাতে পারবেন। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে সার্কুলার জারি করেছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম ইরানের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক প্রদেশ হরমুজগানের বিখ্যাত শহর বন্দর আব্বাসের দিকে। অতিথি পরায়ণতার জন্য নাম করা এবং দর্শনীয় এই শহরটি ইরানের একটি পর্যটন এলাকাও বটে। হরমুজগান প্রদেশের কেন্দ্রীয় শহর হল বন্দর আব্বাস। এটি ইরানের বৃহত্তম বন্দর এবং ইরানের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর।
ইরানের যত পণ্য আছে, প্রাকৃতিক, কলকারখানায় উৎপাদিত কিংবা খনিজ অথবা হাতে তৈরি, যাই হোক না কেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে সেই সব পণ্য, সেই সব মালামাল রপ্তানি ও সরবরাহ করার বৃহৎ মাধ্যম হল এই বন্দর আব্বাস। বলেছিলাম যে ভ্রমণের একটা স্বাভাবিক আকর্ষণ হল যে শহরে বেড়াতে যাওয়া হয় সেই শহরের নতুন পুরাতন বাজারের সঙ্গে পরিচিত হওয়া, সেই সঙ্গে সংশ্লিষ্ট শহরের বা ওই এলাকার স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য, সেখানকার মানুষের মাঝে প্রচলিত রীতি আচার প্রবণতা ইত্যাদির সঙ্গে পরিচিত হওয়া। আমরাও বন্দর আব্বাসের ঐতিহ্যবাহী বাজারগুলো ঘুরে দেখতে শুরু করেছি। বন্দর আব্বাসের হস্তশিল্প সামগ্রীও চোখে পড়ার মতো। বন্দর আব্বাস ফিশ মার্কেটকে বলা হয় ইরানের বৃহত্তম মাছের বাজার। আমরা দেখেছি ইতিমধ্যেই রেস্তোরাঁগুলোর উপস্থিতিও লক্ষ্য করেছি আমরা। শহরের কেন্দ্রে রয়েছে অনেকগুলো আধুনিক শপিং মল। যাই হোক, আজকের আসরে আমরা এই শহরের সঙ্গে আরও বেশি পরিচিত হবার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
বন্দর আব্বাস শহরের কেন্দ্রে অনেকগুলো আধুনিক শপিং মল রয়েছে। এসব শপিং মলে বিভিন্ন ধরনের পোশাক, প্রসাধনী এবং গৃহ সামগ্রী পাওয়া যায়। শপিং মলগুলোর কাছে বন্দর আব্বাসের ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি অবস্থিত। এটি একটি মন্দির, মানে উপাসনালয়। হিন্দুদের এই ঐতিহাসিক মন্দির স্থাপনাটি খুব সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে। তো আজকের আসরের শুরুতে আমরা বরং এই ঐতিহাসিক মন্দিরটি ঘুরে ফিরে দেখার চেষ্টা করি। এই মন্দিরটি 1210 হিজড়িতে নির্মাণ করা হয়েছিল। তখনকার সময় বন্দর আব্বাসের শাসক ছিলেন মোহাম্মদ হাসান খান সাদ আল মুলক। ভারতীয় হিন্দু বণিকরা যেসব উপহার নিয়ে আসত সেগুলো সংগ্রহ করে রক্ষণাবেক্ষণের জন্য ভারতীয় ব্যবসায়ীরাই ওই মন্দিরটি তৈরি করে,
যার ফলে এই মন্দির নকশা সম্পূর্ণরূপে ভারতীয় মন্দিরগুলির স্থাপত্য শৈলী দ্বারা প্রভাবিত। হিন্দুদের এই মন্দিরটি বন্দর আব্বাসের দর্শনীয় ও ঐতিহাসিক নিদর্শনগুলোর একটি। সুতরাং প্রতিটি দর্শনার্থী ও ভ্রমণবিদের দৃষ্টি যে মন্দিরটি আকর্ষণ করবে তাতে আর সন্দেহ কি। হিন্দুদের এই মন্দিরটি বোধে গুরন মন্দির নামেও পরিচিত। নাসিরুদ্দিন শাহের শাসনামলের শেষ দিকে নির্মিত হয়েছিল এই মন্দিরটি, আর মুজাফফরউদ্দিন শাহের রাজত্বকালে এই মন্দিরের কার্যক্রম শুরু করা হয়েছিল। অতীতে ইরান ও ভারতের মধ্যে সমুদ্র পথের দূরত্ব ছিল অপেক্ষাকৃত কম, সে কারণে হরমুজগান প্রদেশের বলিষ্ঠ ও নামকরা সমুদ্রচারী নাবিকদের উপস্থিতির পাশাপাশি ইরান ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক খুব নিবিড় হয়ে ওঠে। তারই সুবাদে এই দুই দেশের মানুষের মধ্যে ভ্রমণ বা যাতায়াতের একটা চমৎকার সম্পর্ক তৈরি হয়ে যায়। এই সম্পর্কের পথ ধরেই ভারতের অনেক ব্যবসায়ী বন্দর আব্বাসে এসেছিলেন। একটু বিরতি নিচ্ছি শ্রোতা বন্ধুরা, ফিরছি শিগগিরই।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণ অনুষ্ঠানের আজকের আয়োজনে। মন্দির নির্মাণ সম্পর্কে এরকম একটি বর্ণনা পাওয়া যায় যে এই মন্দিরটি নাকি ইরানে যেসব ভারতীয় বণিক যাওয়া আসা করত তাদের বিভিন্ন চাহিদা মেটানোর প্রয়োজনে ধনী এক ভারতীয় ব্যবসায়ী নির্মাণ করেছিল। মজার ব্যাপার হল এই মন্দির স্থাপনা নির্মাণে বৌদ্ধ এবং ইসলামী স্থাপত্যকলার উপাদানও ব্যবহার করা হয়েছে। বিশেষ করে এই মন্দিরটিতে যেসব প্লাস্টার কর্ম এবং নির্মাণ শৈলী ব্যবহার করা হয়েছে তা দেখলেই খুব সহজে দৃষ্টি চলে যায় ভারতের স্থাপত্য পরিবেশের দিকে। যাই হোক, যে কোনো এলাকায় বেড়াতে গেলে ওই এলাকার মিউজিয়ামগুলো দেখা ভ্রমণের একটা স্বাভাবিক নিয়ম, কারণ একটি মিউজিয়াম ওই এলাকার বহু অব্যক্ত ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও সংস্কৃতির কথা তুলে ধরে।
সুতরাং জাদুঘর যে কোনো শহরের একটি মূল্যবান ও আকর্ষণীয় স্থাপনা। পারস্য উপসাগরীয় নৃতত্ব জাদুঘর এবং পানি জাদুঘরও এর ব্যতিক্রম নয়। পারস্য উপসাগরীয় মিউজিয়ামের স্থাপত্যশৈলী ও এর ভবন দক্ষিণাঞ্চলীয় ইরানের স্থাপত্যের সঙ্গে পরিচিত হবার ক্ষেত্রে মূল্যবান, গুরুত্বপূর্ণ ও বিরল একটি উদাহরণ। পাথরের তৈরি এই ভবনটি ইরানের দক্ষিণাঞ্চলীয় স্থাপত্য বৈশিষ্ট্য পর্যালোচনা করা এবং নিকট অতীতের স্থাপত্যের সঙ্গে তুলনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। এই মিউজিয়ামটি 2400 বর্গমিটার জায়গার উপর বেজমেন্ট সহ নির্মাণ করা হয়েছে। জাদুঘর ভবনটি তিনতলা। নিচ তলা বা প্রথম তলায় পাবলিক আর্কিটেকচার পরিষেবা, একটি বিশেষ গ্রন্থাগার এবং একটি প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় তলাটিতে রয়েছে নৃতাত্ত্বিক বিভাগ, যার মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী বাজার গ্যালারি, হরমুজ দুর্গ মুক্তি এবং মাছ ধরার নিদর্শনের গ্যালারি। আবারও একটু বিরতি নিচ্ছি শ্রোতা বন্ধুরা, সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও ফিরে এলাম। বন্দর আব্বাস নৃবিজ্ঞান জাদুঘরটি অতীত থেকে আজ অবধি এই অঞ্চলের আদিবাসী মানুষের জীবনযাত্রার পদ্ধতি এবং ক্রমবিকাশ সম্পর্কে সহজেই ধারণা দেবে। অন্তত 2500 ঐতিহাসিক নিদর্শন স্থান পেয়েছে এখানে। এই জাদুঘরের সকল বিভাগ পুরোপুরি দক্ষিণ ইরানের স্থাপত্য অনুসারে নির্মাণ করা হয়েছে, তাই জাদুঘরটিকে বন্দর আব্বাসের মানুষের জীবনাচার ও সংস্কৃতির একটি ছোট উদাহরণ বললে ভুল হবে না। হরমুজগান প্রদেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐশ্বর্য বেশ সমৃদ্ধ হবার কারণে এই জাদুঘরের তৃতীয় তলাটিতে একটি প্রত্নতাত্ত্বিক বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। জাদুঘর ভবনের মাঝখানে একটি বড় ডিঙি স্থাপন করা হয়েছে। এই ডিঙিটি জাদুঘরের সৌন্দর্য ব্যাপক বাড়িয়ে দিয়েছে। নৌকার পাল একেবারে জাদুঘর ভবনের তৃতীয় তলার আলো প্রবেশ ব্যবস্থা মানে স্কাইলাইট পর্যন্ত গিয়ে পৌঁছেছে।
অতীতকালে ইরানের প্রতিটি শহরেই পানির সহজলভ্যতার বিভিন্ন উপায় ছিল। সেই সব ব্যবস্থার সঙ্গে পরবর্তী প্রজন্ম কিংবা প্রজন্মান্তরের পরিচয় ঘটানোর স্বার্থে একটি পানি জাদুঘর স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই নিয়ে আজ আর কথা বলার সুযোগ নেই। যারা দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানের সঙ্গে ছিলেন এবং ইরান ভ্রমণের সঙ্গী ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
শ্রোতাবন্ধুরা, 28 নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। অভিমত, দ্বিতীয় ঢেউ ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি দরকার, দৈনিক প্রথম আলো। বছরে 400 কোটি টাকার চাঁদাবাজি, দৈনিক ইত্তেফাক। পরমাণু বিজ্ঞানী হত্যার প্রতিশোধ নেয়া শপথ ইরানের দৈনিক সমকাল। ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর অনাহূত বিতর্কের পেছনে ভিন্ন উদ্দেশ্য বললেন কাদের, দৈনিক যুগান্তর। এই সরকার নির্বাচিত নয়, তারা দ্রব্যমূল্য নিয়ে ভাবে না, জাফরুল্লাহ চৌধুরী, কালের কণ্ঠ। মির্জা ফখরুল বলেছেন সরকার তাদের দুঃশাসন আড়াল করার ঘৃণ্য অপকৌশলে মেতে উঠেছে, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। করোনা এসেছে বাংলাদেশ ও ভারত থেকে, চীনা বিজ্ঞানীদের দাবি মানব জমিন, ভারতের শিরোনাম। লালা কোথায়, কয়লাকাণ্ডে রাজ্য জুড়ে সিবিআই তল্লাশি, আনন্দবাজার পত্রিকা। মিলল রাজ্যপালের সম্মতি, উত্তরপ্রদেশে কার্যকর লাভ জেহাদ
বিরোধী নয়া আইন, সংবাদ প্রতিদিন। আরও জোরদার হচ্ছে আন্দোলন, বিভিন্ন রাজ্য থেকে কৃষকরা হাজির হচ্ছেন বিক্ষোভ সমাবেশে দিল্লিতে, দৈনিক আজকাল। শিরোনামের পরে এবার দুটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ত্রিশ বছর ভোটে অংশ নেবে না জামায়াতে ইসলামী, এ শিরোনামে মানব জমিনে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী 30 বছর জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে দৈনিক মানব জমিন পত্রিকায় যে বিশেষ রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটি আমারও নজরে পড়েছে। এই রিপোর্ট সম্পর্কে আলোচনা করতে গেলে যে কথাটি বলতে হবে সেটি হচ্ছে এই যে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী অত্যন্ত পুরনো একটি দল। 1941 সালে এই দলের জন্ম, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই দলটি আজ পর্যন্ত আমি মনে করি যে খুব গণমুখী হয়ে উঠতে পারেনি এবং বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে তারা শীর্ষ ক্ষমতা কখনো লাভ করতে পারেনি, বাংলাদেশের সরকার গঠন করতে পারেনি, এমনকি জাতীয় সংসদে অনেক বেশি আসন পেয়ে সরকার গঠন করার মতো পর্যায়ে কখনো যেতে পারেনি। বরং এই দলটির বেশ কিছু ঘটনায়, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা রয়েছে, যার কারণে তাকে রাজনৈতিকভাবে মারাত্মক রকমের খেসারত দিতে হচ্ছে। গত 10 বছরের বেশি সময় ধরে দলটি কার্যত নিষিদ্ধ এবং যে পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে জামায়াত ইসলামের জন্য, সেক্ষেত্রে তারা এখন নির্বাচনে গিয়ে যে ভালো কিছু করতে পারবে না এ কথা পরিষ্কার। সেক্ষেত্রে তারা যদি এই রকমের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে নিতে পারে। আমার মনে হয় যে বিশ্বের বহু দেশের বহু সংগঠন প্রাথমিক পর্যায়ে এরকম সামাজিক কর্মকাণ্ড করে আস্তে আস্তে জনমানুষের মন জয় করার পরে তারা রাজনৈতিক অঙ্গনে ভালো করেছে। জামাত হয়তো সেই ধরনের কৌশল নিয়ে থাকতে পারে।
ইরানের একজন খ্যাতিমান পদার্থ বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হয়েছেন, কেন এই বিজ্ঞানীকে হত্যা করা হলো?
জি, ইসলামী প্রজাতন্ত্রে ইরানের খ্যাতিমান পদার্থ বিজ্ঞানী, তাকে কোনো কোনো মিডিয়াতে পরমাণু বিজ্ঞানী বলা হচ্ছে, মোহসেন ফাকরিজাদেকে গতকাল সন্ত্রাসীরা হত্যা করেছে। বাস্তবতা হচ্ছে যে ইরানের এই বিজ্ঞানীকে যে হত্যা করা হয়েছে এটি ইরানের জন্য নতুন কোনো ঘটনা নয়। এর আগেও ইরানের বহু বিজ্ঞানী এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং ইরান সামগ্রিকভাবে মারাত্মক রকমের সন্ত্রাসবাদের শিকার, এ কথা পরিষ্কার। ইরানের যত বিজ্ঞানী আজ পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এত বিজ্ঞানী কোনো দেশে হত্যাকাণ্ডের শিকার হয়নি। এর মূল কারণ হচ্ছে ইরানের উন্নয়ন, সেই উন্নয়ন প্রতিরক্ষা খাতে হোক, চিকিৎসা বিজ্ঞানে হোক অথবা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সেকশনে হোক, এ সমস্ত উন্নয়ন রুখে দেওয়ার জন্য, এই সমস্ত উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য এই হত্যাকাণ্ডগুলো চালানো হয়। তারপরেও ইরানকে প্রকৃতপক্ষে এই সমস্ত হত্যাকাণ্ড চালিয়ে রুখে দেওয়া যায়নি। খুব সম্প্রতি একটি রিপোর্ট বের হয়েছে যে বিশ্বে ইঞ্জিনিয়ার তৈরির ক্ষেত্রে আমেরিকা রাশিয়ার পরেই ইরানের অবস্থান। আপনি যে প্রশ্ন করলেন যে কেন এই ইরানের বিজ্ঞানীকে হত্যা করা হলো, আমি বলতে চাই যে ইরানের উন্নয়নকে রুখে দেওয়ার জন্য মাঝে মধ্যেই তাদের বিজ্ঞানীদেরকে হত্যা করা হয়। 2018 সালে ইহুদিবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ইরান বিষয়ে একটি প্রেজেন্টেশন দিয়েছিলেন, সেই প্রেজেন্টেশনে এই বিজ্ঞানী ফাকরিজাদের কথা বারবার উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন যে আজকের এই যত ডেভেলপমেন্ট ইরানের, এই সমস্ত ডেভেলপমেন্টের মূলে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তিনি হচ্ছেন এই ফাকরিজাদে, সময় বলে দেবে কারা করেছে, তবে যা ঘটেছে এর প্রতিশোধ ইরান নেবে, সে কথাও কিন্তু বলেছে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। মিলল রাজ্যপালের সম্মতি, উত্তরপ্রদেশে কার্যকর লাভ জেহাদ বিরোধী নয়া আইন, দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে। উত্তরপ্রদেশে জারি হল লাভ জেহাদ বিরোধী আইন, আজ রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল সম্মতি দিলেন এই সংক্রান্ত নয়া আইনের প্রস্তাবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের পেশ করা ওই অর্ডিন্যান্সে তার সম্মতির পরে তা এবার পরিণত হল আইনে। এর ফলে এবার থেকে রাজ্যে বিয়ের জন্য কোনো মহিলার ধর্মান্তকরণ করা হলে তা অকার্যকর ঘোষিত হবে।
আরও জোরদার হচ্ছে আন্দোলন। বিভিন্ন রাজ্য থেকে কৃষকরা হাজির হচ্ছেন বিক্ষোভ সমাবেশে। দৈনিক আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, কৃষক আন্দোলন আরও তীব্র হচ্ছে। আন্দোলনে একে একে যোগ দিচ্ছেন রাজস্থান, উত্তরপ্রদেশের কৃষকরাও। গতকাল দিল্লি হরিয়ানা সীমান্তে কৃষকদের লং মার্চে বিস্তর গোলমালের পর প্রশাসন কৃষকদের অনুমতি দেয় দিল্লিতে প্রবেশের। দিল্লির বুরারি মাঠে কৃষকদের জমায়েত করার অনুমতি দেওয়া হয়েছে। তারপর শনিবার সকাল থেকে খবর আসছে, দিল্লি হরিয়ানা সীমান্তে বৃহস্পতিবার থেকে কৃষকরা জমায়েত হয়েছিলেন। তাদের সঙ্গে এবার যোগ দেওয়ার কথা রয়েছে পাঞ্জাবের কৃষকদের। এদিকে প্রধানমন্ত্রীর অহংয়ে কৃষকদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে জওয়ানদের, খুব উগ্রে টুইট করলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। আনন্দবাজার পত্রিকায় তার টুইট সম্পর্কিত খবরটি প্রকাশিত হয়েছে। তার অভিযোগ, এই পরিস্থিতির জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহং। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকের অভ্যন্তরে ইরানি যোদ্ধাদের চালানো রমজান অভিযানে ইরানের অর্জন সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা আগের আলোচনার ধারাবাহিকতায় ইরানের পক্ষ থেকে সংক্ষিপ্ত পরিসরে চালানো মুসলিম বিন আকিল অভিযান নিয়ে কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিগত আসরগুলোতে আমরা বলেছি, ইরাকের অভ্যন্তরে অভিযান চালিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের রাজনৈতিক ও সামরিক অবস্থান শক্তিশালী করতে চেয়েছিল ইরান। এ লক্ষ্যে ইরানি যোদ্ধারা দজলা ও আরভান্দ নদী পার হয়ে ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরী অভিমুখী সড়কগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করতে চেয়েছিল। এই অভিযানের মাধ্যমে ইরাকের পৃষ্ঠপোষক পাশ্চাত্যকে ইরান একথা বোঝাতে চেয়েছিল যে তেহরান দখলদার ইরাকি বাহিনীকে নিজের ভূমি থেকে হটানোর পর এখন তার ন্যায়সঙ্গত অধিকার আদায়ে বদ্ধপরিকর। কিন্তু এই অভিযানে ইরাকি বাহিনীর কিছু ক্ষতি হলেও সার্বিকভাবে অভিযানটি সফল হয়নি।
ওই অভিযান শেষে ইরান ও ইরাক বিগত দুই বছরের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যার যার সামরিক শক্তিকে ঢেলে সাজায়। রমজান অভিযান শেষে এটা স্পষ্ট হয় যে ইরাকি বাহিনী ইরান থেকে হটে যাওয়ার পর নিজের সামরিক শক্তিকে এতটা শক্তিশালী করে যাতে তাদেরকে কোনো অবস্থাতেই ইরাকের ভূমি হাতছাড়া করতে না হয়। ইরাকি সেনারা নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার পাশাপাশি যুদ্ধে সময় ক্ষেপণের চেষ্টা করে যাতে ইরানি যোদ্ধাদের অগ্রাভিযান রোধ করা যায়। এ সময়ে ইরাকি সেনারা ইরান থেকে পিছু হটে নিজেদের সীমান্তে আবদ্ধ হয়ে পড়েছিল বলে তাদেরকে কম জায়গায় যুদ্ধ করতে হচ্ছিল। এ কারণে তাদের পক্ষে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ইরানি যোদ্ধাদের মোকাবেলা করা সম্ভব হচ্ছিল। শত্রু সেনারা কামানের গোলা বর্ষণের সঙ্গে সমন্বয় করে তাদের সাজোয়া ইউনিটগুলোকে যুদ্ধে ব্যবহার করছিল।
কাজেই দেখা যাচ্ছে ইরাকি সেনারা স্থলপথে আর কোনো আগ্রাসন না চালিয়ে তাদের দেশ রক্ষায় মনোযোগী হয় এবং এ কাজে তাদের বিমান ও নৌ ইউনিটগুলোকে ব্যবহার করে। সেই সঙ্গে ইরানের ভূমিতে আবারও আগ্রাসন চালানোর চিন্তা মাথা থেকে পুরোপুরি ঝেড়ে ফেলেননি ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম। তিনি ইরাকের আর্টিলারি ডিভিশনকে শক্তিশালী করেন এবং রিজার্ভ সেনার সংখ্যা বাড়িয়ে সামরিক শক্তি বৃদ্ধি করেন। সাদ্দামের সময় জেইশ আর শাবি নামের গণবাহিনী গঠন করেন, যার ফলে ইরাকি সেনাবাহিনীর যুদ্ধ করার সক্ষমতা অনেক বেড়ে যায়। ইরানের সম্ভাব্য অগ্রাভিযান প্রতিহত করার উদ্দেশ্যে ইরাকি সেনারা তাদের ইঞ্জিনিয়ারিং কোরের সাহায্য নেয়। বাগদাদ সরকার তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে অত্যাধুনিক ট্যাঙ্ক T-72 গ্রহণ করে এবং ইরানের অভ্যন্তরে আগ্রাসন চালাতে গিয়ে ইরাকি বাহিনীর যেসব দুর্বলতা ধরা পড়েছিল তা সারিয়ে ওঠার চেষ্টা করে। ফলে সাদ্দাম বাহিনী একটি সংগঠিত ও সুশৃঙ্খল বাহিনীতে পরিণত হয়।
এদিকে 1982 সালের আগস্ট মাসে রমজান অভিযান শেষ হওয়ার পর আমেরিকা আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে বাগদাদের পক্ষ অবলম্বনের কথা ঘোষণা করে। মার্কিন সরকার জানায় তারা এই যুদ্ধে গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট থেকে তোলা ছবি ও সামরিক পরামর্শ দিয়ে আগ্রাসী ইরাকি বাহিনীকে সহযোগিতা করছে। রমজান অভিযান শেষ হওয়ার পর ইরাকের প্রতি ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া দেশের কাতারে আমেরিকা একা ছিল না। সোভিয়েত ইউনিয়নও সাদ্দাম সরকারকে কয়েকশো T-72 ট্যাঙ্ক দেওয়ার পর অত্যাধুনিক বোমারু বিমান MiG-25 সরবরাহ করে। ওই সময় বিশ্বে এর চেয়ে আধুনিক কোনো যুদ্ধ বিমান ছিল না।
রমজান অভিযান শেষ হওয়ার পর প্রথমবারের মতো ইরানের আকাশে MiG-25 যুদ্ধ বিমান উড়তে দেখা যায়। আর এই বিমান হাতে পাওয়ার পর ইরাকি বিমান বাহিনীর যুদ্ধ ও প্রতিপক্ষকে ঘায়েল করার ক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যায়। এই জঙ্গি বিমান প্রতিহত করার প্রযুক্তি সে সময় ইরানের ছিল না বলে আগ্রাসী সেনারা ওই বিমান নিয়ে ইরানের রাজধানী তেহরানের আকাশ পর্যন্ত চলে আসে। এছাড়া পারস্য উপসাগরে অবস্থিত ইরানের খার্গ দ্বীপেও MiG-25 দিয়ে হামলা চালায় ইরাকি বিমান বাহিনী। এ পর্যায়ে ইরাকের ভেতরে বসেই যুদ্ধকে ইরানের ভূমিতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সাদ্দাম সরকার বিদেশ থেকে ক্ষেপণাস্ত্র সংগ্রহে তৎপর হয়। মস্কো বাগদাদকে স্কাড বি মডেলের শত শত ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, যা দিয়ে ইরাকি সেনারা রাজধানী তেহরান সহ ইরানের বড় শহরগুলোতে হামলা করতে থাকে।
এদিকে রমজান অভিযানের পর ইরানও তার সামরিক শক্তিকে ঢেলে সাজায়। ওই অভিযানে কাঙ্ক্ষিত সাফল্য না আসায় ইরান ভিন্ন ফ্রন্টে এমন অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেয় যাতে নিজে কম ক্ষতির শিকার হয়ে শত্রু সেনাদের তুলনামূলক বেশি ক্ষতি করা যায়। রমজান অভিযান চালাতে গিয়ে ইরান বুঝতে পারে সামনের দিকে যুদ্ধ চালাতে হলে পুরনো কৌশল বদলে নতুন নতুন কৌশল নিয়ে অগ্রসর হতে হবে। সেই সঙ্গে অভিজ্ঞ ও পারদর্শী জনবল এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রেরও প্রয়োজন হবে। কিন্তু তাৎক্ষণিকভাবে এত সব বিষয় একসঙ্গে প্রস্তুত ছিল না, তাই শত্রু সেনাদেরকে প্রস্তুতি নেয়ার সুযোগ না দেয়া ও যুদ্ধে ব্যস্ত রাখার জন্য ইরান সাময়িকভাবে ছোট কিছু অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে 1982 সালের গ্রীষ্মের শেষ দিকে মুসলিম ইবনে আকিল নামের অভিযান চালানো হয়। প্রকৃতপক্ষে সংক্ষিপ্ত পরিসরে ইরানের পক্ষ থেকে চালানো প্রথম অভিযান ছিল মুসলিম ইবনে আকিল। ইরাকের মান্দালি শহরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা সবগুলো পাহাড় দখল করা ছিল এই অভিযানের উদ্দেশ্য। সীমান্ত অঞ্চলে অবস্থিত এই পাহাড়গুলো ছিল ইরাকে প্রবেশের মুখে অনেক বড় বাধা। এসব পাহাড়ে অল্প কিছু সেনা রেখে দিয়ে সীমান্তের এই অংশ নিয়ে দুশ্চিন্তামুক্ত ছিল শত্রু সেনারা। কাজে পাহাড়গুলো দখল করতে পারলে পরবর্তীতে ইরাকের অভ্যন্তরে প্রবেশ করা ইরানি যোদ্ধাদের জন্য সহজ হয়ে যাবে ভেবে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি উপলব্ধি করে ইরাকি সেনারা যে কোনো মূল্যে এই অভিযানেও ইরানকে সফল হতে দেবে না বলে সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ইরানের হাতে আটক একজন ইরাকি সেনা কমান্ডার জানায় তারা ইরানের ওই অভিযান প্রতিহত করার লক্ষ্যে পাহাড়ি এলাকাটিতে 50 বলয়ের মাইন ও গোপন বিস্ফোরক স্থাপন করেছিল।
যাই হোক, রমজান অভিযান শেষ হওয়ার দুই মাস পর 1982 সালের 23 সেপ্টেম্বর মধ্যরাতে মুসলিম ইবনে আকিল অভিযান শুরু হয়। ইরাকি বাহিনী আগে থেকেই এই অভিযানের খবর পেয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তুমুল লড়াইয়ের পর ইরানি যোদ্ধারা ইরাকের মান্দালি শহরের নিকটবর্তী পাহাড়গুলো দখল করতে সক্ষম হয়। অভিযানে ইরানের প্রায় 150 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার হয়। ইরাকি বাহিনীর প্রায় 4,000 সেনা হতাহত হয় এবং তাদের 79টি ট্যাঙ্ক ও সাজাজান ধ্বংস হয়। ইরানি যোদ্ধাদের হাতে আটক হয় 275 জন আগ্রাসী ইরাকি সেনা। ইরানি যোদ্ধারা এই অভিযানের সময় ইরাকি বাহিনীর 7টি জঙ্গি বিমান ভূপাতিত করতে সক্ষম হন। অভিযানে ইরানের প্রায় 500 যোদ্ধা শহীদ ও 2,500 সৈন্য আহত হন। সার্বিকভাবে রমজান অভিযানের ব্যর্থতার পর মুসলিম ইবনে আকিলকে ইরানের জন্য সফল অভিযান হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকে প্রমাণিত হয় ইরান এই যুদ্ধে আবার বিজয়ের ধারায় ফিরে যেতে সক্ষম।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা মুসলিম বিন আকিল অভিযানের অর্জন নিয়ে আরো আলোচনা করব।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এবারে সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়া সফলতার সঙ্গে একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের পরীক্ষা চালিয়েছে। পশ্চিমা গণমাধ্যম দাবি করছে, রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলোর উপগ্রহ ধ্বংস করতে সক্ষম। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। সন্ত্রাসী হামলা ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদের শাহাদাত। ঘাতকদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানালেন সর্বোচ্চ নেতা। পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের সেনাপ্রধানের। ফাখরিজাদের স্ত্রী বললেন, রক্ত যেন বৃথা না যায়। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী বিতর্ক সৃষ্টি করছে। হেফাজতে ইসলামের বিরোধিতার প্রতিক্রিয়া জানালেন সেতুমন্ত্রী। এবং ভারতের পশ্চিমবঙ্গে এক মাস পর তৃণমূল নামের কোনো দল থাকবে না বলে দিলীপ ঘোষের মন্তব্য। বিজেপিকে পাইকারি দল বললেন ফিরহাদ হাকিম। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।